ধর্মানং ক্ষত্রো ভুজো মহাত্মা বীর রুরং ঘৃষিত কৃষ্ণ বর্ণ নানাভিধাভিজ্জ গণোপপন্য দ্রব্যাত্মকো কর্ম বিতান যোগা ব্রহ্মানং ক্ষত্র ভুজো মহাত্মা বীর রুরং ঘৃষিত কৃষ্ণ বর্ণ নানাভিধাভিজ্জ গণোপপন্য নানাভিধাভিজ্জ গণোপপন্য দ্রব্যাত্মকো কর্ম বিতান যোগা
Mataji's. ব্রহ্ম ব্রাহ্মণগণ আননম মুখ ক্ষত্র ক্ষত্রিয়গণ ভুজ বাহু মহাত্মা বিরাট পুরুষ বিট বৈশ্য উরু উরু অঘ্রিশ্রিত তা চরণের আশ্রয় কৃষ্ণবর্ণ শূদ্রগণ নানা বিবিধ অভিধা নামের দ্বারা অভিজ্ঞগণ দেবতাগণ উপপন্ন নিহিত দ্রব্য আত্মক উপযোগী দ্রব্য সহ কর্ম কার্যকলাপ বিতান যোগ যোগ্য অনুষ্ঠান ব্রাহ্মণগণ সেই বিরাট পুরুষের মুখ ক্ষত্রিয়গণ তার বাহু বৈশ্যগণ তার উরুযুগল কৃষ্ণবর্ণ শূদ্রগণ তার পদাশ্রিত, সমস্ত পূজনীয় দেবতারা তার অধস্থন, এবং সকলেরই কর্তব্য উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যোগ্য সম্পাদন করার মাধ্যমে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা। আপনারা বলুন, ব্রাহ্মণগণ সেই বিরাট পুরুষের মুখ, ক্ষত্রিয়গণ তার বাহু, বৈশ্যগণ তার উরুযুগল, কৃষ্ণবর্ণ শূদ্রগণ তার পদাশ্রিত, সমস্ত পূজনীয় দেবতারাও তার অধস্থন, এবং সকলেরই কর্তব্য উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যোগ্য সম্পাদন করার মাধ্যমে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা। শ্রীল প্রভুপাদের প্রদত্ত তাৎপর্য এখানে এক প্রকারে একেশ্বরবাদের প্রস্তাব করা হয়েছে। যদিও বৈদিক শাস্ত্রে বিভিন্ন নামে বহু দেবতাদের উদ্দেশ্যে যোগ্য আহুতি দেওয়ার উল্লেখ করা হয়েছে, তথাপি এই শ্লোকে প্রস্তাব করা হয়েছে যে সেই সমস্ত দেবদেবীরা পরমেশ্বর ভগবানের মধ্যে নিহিত রয়েছেন, তারা কেবল সেই পরমপূর্ণ পুরুষের বিভিন্ন অংশ। তেমনি মানব সমাজের বিভিন্ন বর্ণবিভাগ, যথা ব্রাহ্মণ বা বুদ্ধিমান বর্ণ, ক্ষত্রিয় বা শাসক বর্গ, বৈশ্য বা ব্যবসায়ী সম্প্রদায় এবং শূদ্র বা শ্রমিক শ্রেণী, জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী কি, এবং শূদ্র বা শ্রমিক শ্রেণী সবই পরম ঈশ্বর ভগবানের দেহের অন্তর্ভুক্ত। তাই তাদের সকলের উদ্দেশ্যে যজ্ঞে আহুতি প্রদান করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত যজ্ঞে ঘি এবং শস্য আহুতি দেওয়া হয়, কিন্তু কালের প্রগতির সঙ্গে সঙ্গে মানুষ ভগবানের জড়া প্রকৃতি প্রসূত উপাদানগুলি দিয়ে বিভিন্ন প্রকার সামগ্রী উৎপাদন করেছে। তাই মানব সমাজকে অবশ্যই শিক্ষা লাভ করতে হবে কিভাবে কেবল ঘি আহুতি দেওয়ার মাধ্যমেই নয়, পক্ষান্তরে অন্যান্য সমস্ত সামগ্রীও ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করার মাধ্যমে যোগ্য সম্পাদন করতে হয়। তার ফলে মানব সমাজ পূর্ণতা প্রাপ্ত হয়। বুদ্ধিমান শ্রেণীর মানুষেরা অথবা ব্রাহ্মণেরা পূর্বতন আচার্যদের উপদেশ অনুসারে এই যজ্ঞের নির্দেশ দিতে পারেন। পরিচালক বর্গ সকলকে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার সব রকম সুযোগ সুবিধা দিতে পারেন। বৈশ্য বা ব্যবসায়ী সম্প্রদায় যারা এই প্রকার দ্রব্য উৎপাদন করেন, সেই যজ্ঞে নিবেদন করার জন্য সেই সমস্ত বস্তু দান করতে পারেন। এইভাবে মানব সমাজের সমস্ত বর্ণের সহযোগিতার ফলে এই যুগের উপযোগী যে যজ্ঞ, ভগবানের নাম সংকীর্তন করার ফলে সমগ্র জগতের সমস্ত মানুষদের কল্যাণ সাধন করা যেতে পারে, বা যে যজ্ঞ ভগবানের নাম কীর্তন করার সংকীর্তন যজ্ঞ সমগ্র জগতের সমস্ত মানুষদের কল্যাণ সাধনের জন্য সম্পাদন করা যেতে পারে। তাহলে এটি ভগবদ উপলব্ধির প্রথম স্তর, প্রাথমিক স্তর। ভগবদ উপলব্ধির প্রাথমিক স্তরটি কিরকম? ভগবানকে এই জড়া প্রকৃতির মাধ্যমে প্রথমে ভগবানকে দর্শন করা, যেভাবে বলা হয়েছে যে ভগবান এই জড়া প্রকৃতির বিভিন্ন বস্তুগুলি যেন ভগবানের শরীরের বিভিন্ন অংশ। সেটি কিরকম? সেই রূপটিও ভগবানের রূপ, তবে সেটি বিরাট রূপ। ভগবানের বিরাট মানে সবকিছুর যে উৎস ভগবান, সেইভাবে তাকে দর্শন করা, সেটি হচ্ছে ভগবত দর্শনের প্রাথমিক স্তর। তারপরে ক্রমে ক্রমে এই ভগবত দর্শন প্রসারিত হতে থাকে, অর্থাৎ ভগবানের আরো কাছে আমরা আসতে পারি। যত আমরা ভগবানের কাছে আসব, ততই আমরা ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারব। যেমন ভগবানের বিরাট রূপ, বিরাট রূপটি কি? এই জড়া প্রকৃতির মাধ্যমে ভগবানকে দর্শন করে। এই সমস্ত জড়া প্রকৃতি যে ভগবান প্রসব করেন, সেই রূপে তাকে দর্শন করে। সেগুলি কিরকম? নদীগুলি ভগবানের ভগবানের শিরা উপশিরা, পাহাড়গুলি ভগবানের অস্থি, তারপরে কুক্ষী, ভগবানের কুক্ষী হচ্ছে সমুদ্র। তো এইভাবে যে ভগবত দর্শন, এটা প্রকৃত ভগবত দর্শন নয়, এটা জড়া প্রকৃতির পরিপ্রেক্ষিতে ভগবত দর্শন, জড়ের মাধ্যমে ভগবানকে দর্শন। কিন্তু ভগবান কি জড় বিষয়? ভগবান চিন্ময় তত্ত্ব। ভগবান যে সবকিছু জড়া প্রকৃতির সমস্ত সৃষ্টির উৎস, এবং তিনি যে সবকিছুর পালনকর্তা, এবং তিনি যে সবকিছুর চরম আশ্রয়, সেটি একভাবে ভগবত দর্শন। কিন্তু সেটা ভগবত ভক্তির বা ভগবত উপলব্ধির প্রাথমিক স্তর, এটা প্রাথমিক স্তর। যেমন আমরা দেখতে পাই ভগবান যখন অর্জুনকে বিশ্বরূপ প্রদর্শন করলেন, এই বিশ্বরূপও অনেকটা এই বিরাট রূপেরই মত। তখন অর্জুন কি বললেন? অর্জুন চাইলেন না সেই রূপটা দর্শন করতে, বলছে এই ভয়ঙ্কর রূপ আমি দেখতে চাই না কৃষ্ণ। তখন ভগবান কি করলেন? ভগবান প্রথমে তিনি চতুর্ভুজ নারায়ণে রূপান্তরিত হলেন, তারপর দ্বিভুজ কৃষ্ণচন্দ্রে রূপান্তরিত হলেন। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি, যে সবচেয়ে দূরের যে ভগবত দর্শন বা জড়া প্রকৃতির মাধ্যমে যে ভগবত দর্শন, সেটা হচ্ছে বিরাট রূপ দর্শন। তারপরে বিরাট রূপ দর্শনের পরে কি দর্শন হবে? বিরাট রূপের পরের অবস্থাটা কি? হ্যাঁ, ভেরি গুড। বিরাট রূপের পরের দর্শনটি হচ্ছে ভগবানকে পরমাত্মা রূপে দর্শন করা হৃদয়ে। তারপরে পরমাত্মা দর্শনের পরে কি দর্শন হবে? বিষ্ণু, যিনি এই জগতের সমস্ত জগতের পালন কর্তা। কেন? পরমাত্মা হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এইভাবে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, তারপরে মহাবিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু। তো এখন এই যে বিষ্ণুরূপে যে ভগবানকে দর্শন, সেটিও জড়ের মাধ্যম, জড় কিছুটা জড় দর্শন। কেন? বিষ্ণু হচ্ছেন এই জড়া প্রকৃতির সৃষ্টি এবং পালনের জন্য তার এই প্রকাশ। বিষ্ণুরূপটি ভগবানের এই জড়া প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত, সম্পূর্ণ চিন্ময় বা পরা প্রকৃতির অন্তর্ভুক্ত নয়। কিন্তু তারপরে যে বিষ্ণুর বিষ্ণুরূপের পরে আমরা পাচ্ছি কি, বৈকুণ্ঠে নারায়ণ রূপ, নারায়ণ রূপের বৈকুণ্ঠে ভগবান নারায়ণ রূপে বিরাজ করছেন। অসংখ্য বৈকুণ্ঠ লোকে অনন্ত নারায়ণ বিরাজ করছেন পার্ষদ সহ। তারপরে নারায়ণের ওপরে হচ্ছে পূর্ণ পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। আবার সেই মর্যাদার আরো চরম প্রকাশ হচ্ছে দ্বারকায়, যেখানে শ্রীকৃষ্ণ বাসুদেব রূপে লীলাবিলাস করছেন, দ্বারকানাথ কৃষ্ণ, দ্বারকেশ কৃষ্ণ। কিন্তু তারও ঊর্ধ্বে হচ্ছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জড় দৃষ্টির পরিপ্রেক্ষিতে ভগবানকে দর্শন, একটা প্রয়োজন রয়েছে যে যখন আমরা জড়কেই দেখছি তখন একটা বিরাটের একটা ধারণা প্রয়োজন আছে। এই সবকিছু জড় সৃষ্টি কার থেকে এলো, কিভাবে এলো, তাই না? কার থেকে এসেছে এই জড় সৃষ্টিটা? কে করেছেন? ভগবান করেছেন। কিভাবে করেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, বিরাট একটা রূপ। কিন্তু তারও যখন কাছে আমরা যাচ্ছি তখন আমরা তাকে দেখতে পাচ্ছি কিভাবে, যে অন্নান্তরস্থ পরমাণু চায়ান্তরস্থম, এই জড়জগতের সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে, ব্রহ্মাণ্ডের অন্তর্গত অন্তর্যামী রূপে, এবং পরমাণু চয়ান্তরস্থম, এবং প্রতিটি পরমাণুরও অন্তর্যামী রূপে তিনি বিরাজ করছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি তিনি বৈকুণ্ঠে তিনি নারায়ণ। কিন্তু নারায়ণ কি? নারায়ণ চতুর্ভুজ। কিন্তু বৈকুণ্ঠের উপরিভাগে আমরা দেখতে পাচ্ছি শ্রী রামচন্দ্র, তিনি কিন্তু চতুর্ভুজ নন, তিনি দ্বিভুজ। তার রূপটি মানুষের মতো, কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নরবপুটি, হ্যাঁ, এই যে মনুষ্য রূপটি, সেটি তার স্বরূপ, এবং সেই রূপে তার যে লীলা সেটি সর্বোত্তম। তাই আমরা দেখতে পাচ্ছি বৈকুণ্ঠের উপরিভাগে রামচন্দ্র দ্বিভুজ, বাসুদেব কৃষ্ণ দ্বারকার, দ্বারকার বাসুদেব কৃষ্ণ দ্বিভুজ, আবার কখনো কখনো চতুর্ভুজ। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ তিনি দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীবাদন। আলোল চন্দ্রক লসদ বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয়কেলি কলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজাম। তার রূপটি কিরকম? আলোল চন্দ্রক লসদ বনমাল্য বংশী। তার কণ্ঠে, তার বক্ষস্থলে চন্দ্রের চন্দ্র সদৃশ কণ্ঠহার দুলছে, আলোল চন্দ্রক লসদ, আবার সেটি দুলছে, আর বনমাল্য, তার গলায় আবার বনে ফুলের মালা, বংশী তার হাতে বাঁশি, এবং রত্নাঙ্গদং নানা সমস্ত রত্ন মণিমাণিক্যে তার সেই শ্রী অঙ্গ বিভূষিত, রত্নাঙ্গদং, এবং প্রণয় কেলি কলা বিলাসম, তিনি প্রণয় মানে প্রেমের আদান প্রদান সমন্বিত যে কলা বা লীলা তিনি বিলাস করেন, প্রণয় কেলি কলা বিলাসম। শ্যামং, তিনি শ্যাম সুন্দর, তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো। ত্রিভঙ্গ ললিতম, এবং তার সেই অপূর্ব সুন্দর দে অঙ্গটি ত্রিভঙ্গ বঙ্কিম, সেই যে গোবিন্দ আদিপুরুষ, তিনিই হচ্ছেন স্বয়ং রূপ ভগবান, ভগবানের স্বরূপ। অন্য যে সমস্ত রূপ সেগুলি তার কলা এবং অংশে অংশ এবং অংশের অংশ কলা। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, রাম আদি অন্য যে সমস্ত তার বিগ্রহ, তার যে মূর্তি, তার যে রূপ, তার যে অবতার, সেগুলি রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম অকরোদ ভুবনেশু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জ। তিনি নানা অবতারে তিনি নিজেকে এইভাবে প্রকাশ করেছেন, তারা সবাই হচ্ছেন তার অংশ এবং কলা, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং সমভবত পরম, তিনি হচ্ছেন স্বয়ং পরম পুরুষ ভগবান, তিনি ভগবানের অবতার নন, তিনি অবতার নন, তিনি অবতারই। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দকন্দ, তিনি আনন্দময় অভ্যাসাত, তিনি পূর্ণ আনন্দের, পূর্ণ আনন্দময়, তিনি পূর্ণ আনন্দের উৎস, তিনি পূর্ণ আনন্দের আধার, তিনি পূর্ণ আনন্দ প্রদানকারী স্বয়ংরূপ ভগবান। সেই যে আবার ইয়ে তো ব্রহ্মসংহিতাও পথেও বলা হচ্ছে, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভিস তাভীর্য এব নিজ রূপতয়া কলাভি গোলক এব নিবসতি। তিনি অনেক রূপে ইয়ে করেছেন, কিন্তু তিনি যে সেই যে আনন্দময় অভ্যাসাত, আনন্দ চিন্ময় রূপে তিনি যে বিলাস করছেন, সেই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনি গোলক এব নিবসতি, তিনি গোলক বৃন্দাবনে নিত্যকাল বিরাজ করেন। গোলক এব নিবসতি অখিলাত্মভূত, তিনি গোলকে আছেন, আবার তিনি সমস্ত জীবের হৃদয়ে রয়েছেন। এইটি হচ্ছে ভগবানের অচিন্ত শক্তির প্রকাশ। গোলক এব নিবসতি অখিলাত্মভূত, অখিল মানে সমস্ত, আত্মভূত সকলের হৃদয়ে রয়েছে। আবার আরেক জায়গায় বলা হচ্ছে যে অন্ডান্তরস্থ পরমাণু চায়ান্তরস্থম, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের হৃদয়ে রয়েছেন, গর্ভদোকশায়ী বিষ্ণুরূপে আবার পরমাণু চয়ান্তরস্থ, আবার তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজ করছেন। এটি হচ্ছে ভগবানের ভগবত্তা। এখন ভগবানের প্রাথমিক স্তরে আমরা এইভাবে দর্শন করব, যেহেতু আমাদের দর্শনটা জড়, তাই জড়ের মাধ্যমে ভগবানকে দর্শন করতে হবে। কেন, চিন্ময় রূপ তো দর্শন করা যাচ্ছে না। চিন্ময় রূপ কখন দর্শন হয়? ভগবানের চিন্ময় রূপ দর্শন, এটি একটি বিচার্য বিষয়। চিন্ময় রূপ কখন দর্শন হয়? ভগবানের চিন্ময় রূপ, ভগবানের চিন্ময় রূপটি দুভাবে দর্শন হতে পারে। একটি হচ্ছে যোগ সাধনার মাধ্যমে যখন সিদ্ধি লাভ হয় তখন অন্তর্যামী রূপে ভগবানকে হৃদয়ের অন্তঃস্থলে দর্শন করা যায়। কিন্তু এই উপায়টি অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আমরা দেখতে পাচ্ছি যোগের মাধ্যমে বড় বড় যোগীরা সব ভ্রষ্ট হয়ে গেছে। বিশ্বামিত্র কত তপস্যা করল, যোগ ভ্রষ্ট হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি অনেক বহু সমস্ত ঋষিরা যোগভ্রষ্ট হচ্ছে। যেমন সৌভরি মুনি কি কঠোর তপস্যা করছেন, জলের তলায় গিয়ে তপস্যা করছেন, তাই না? জলের নিচে গিয়ে তপস্যা করছেন, তার মানে শ্বাসফাস সব বন্ধ হয়ে গেছে, শরীরের সমস্ত ক্রিয়া বন্ধ। খাওয়ার টাওয়ারই শুধু বন্ধ হয়নি, শ্বাস প্রশ্বাসের ক্রিয়াও বন্ধ হয়ে গেছে। মাছেরাও এসে মাঝে মাঝে একটু অক্সিজেন নেয় ইয়ে থেকে, ওপরে উঠে, সে তাও করেনি। বহু হাজার বছর ধরে এইভাবে জলের তলায় তপস্যা করছে, তবুও তার তপস্যা ভঙ্গ হয়ে গেল। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যোগের মাধ্যমে, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যে ভগবানকে হৃদয়ের অন্তঃস্থলে অন্তর্যামী রূপে দর্শন, সেটি অত্যন্ত কঠিন ব্যাপার। সেটি একরকমের চিন্ময় দর্শন হচ্ছে, কিন্তু তারও ঊর্ধ্বে হচ্ছে যে ভগবত দর্শন। এটা তো অন্তর্যামী রূপে দর্শন হচ্ছে, ভগবত দর্শনটি কিভাবে হচ্ছে? ভগবত দর্শন সম্ভব কেবল সদ্গুরুর কৃপার প্রভাবে, এছাড়া আর কোনোভাবে সম্ভব নয়। কেন, ভগবানকে ভক্তির মাধ্যমে জানা যায় কেবল। যোগের মাধ্যমে বা জ্ঞানের মাধ্যমে তাকে জ্ঞানের মাধ্যমে তাকে জ্ঞানের প্রয়াসের মাধ্যমে তাকে ব্রহ্মরূপে দর্শন হয়, সেই পরম তত্ত্বকে। বদন্তি তত্ত্ববিজস্তত্ত্বম যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান এটি শব্দতে। কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, এই চারটে নিয়ম, চারটে ইয়ে রয়েছে। যারা কর্ম অনুষ্ঠান করে, যারা কর্মের মানে কর্মী, যারা জড়জগৎকে যারা ভোগের বাসনায় রয়েছে, তাদের ভগবত দর্শনটা কিরকম? তারা যজ্ঞের মাধ্যমে, যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে তারা যদি সিদ্ধি লাভ করে ভগবত দর্শন করতে পারে। জ্ঞানীরা তাদের জ্ঞানের মাধ্যমে যে প্রয়াস করছে তার ফলে তারা কিভাবে ভগবানকে দর্শন করছে? ভগবানকে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে দর্শন। যোগীরা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যখন সিদ্ধি লাভ করছে তখন তাকে পরমাত্মা রূপে দর্শন করছে। আর ভক্তেরা ভক্তির মাধ্যমে যখন তাদের প্রেম লাভ হচ্ছে, শুদ্ধ ভক্তি লাভ হচ্ছে, তখন তারা ভগবানকে ভগবান রূপে দর্শন করছে, করতে পারে। তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম্। এইভাবে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, যে যেভাবে আমার ভজনা করবে, যে যেভাবে আমার শরণাগত হবে, আমি সেইভাবে তার প্রতিদান দেব। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম্, ভগবান এই প্রতিশ্রুতি দিয়েছেন। এখন যখন জ্ঞানের মাধ্যমে ইয়ে হবে তখন কি হবে? জ্ঞানের মাধ্যমে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে দর্শন হবে। সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। ব্রহ্মজ্যোতি দর্শনটা কৈবল্য নরকায়তে, কৈবল্য এই জ্ঞান, এই যে ব্রহ্মজ্যোতির মাধ্যমে যে ব্রহ্ম সাজুজ্য লাভ হচ্ছে, প্রকৃতপক্ষে সেটা নরকে যাওয়ার সামিল। তা এখন কে নরকে যেতে চায়? কেউ নরকে যেতে চায়? নরকে গেলে কি হয়? নরকে যেতে চায় না কেন? নরকে যেতে চায় না কেন? সেখানে গেলেই দণ্ডভোগ করতে হবে, সেখানে কষ্ট ভোগ হবে। অতএব তাহলে আমরা, কেউ তো কষ্ট ভোগ করতে চায় না, আমরা কি চাই? আমরা আনন্দ চাই, তাই না? এখন এই ব্রহ্ম সাজুজ্যের মাধ্যমে আনন্দের, আনন্দ প্রাপ্তির সুযোগটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এই যে প্রকৃত আনন্দ, সেইটা লাভের আর কোনো সম্ভাবনা থাকে না। তাই জন্য এই ব্রহ্ম সাজুজ্যকে বলা হচ্ছে কৈবল্য নরকায়তে, নরক গমনের সামিল, কৈবল্য নরকায়তে। আর অন্তর্যামী রূপে যে ভগবত দর্শন হচ্ছে, তারও আবার দুটি দুরকমের প্রকাশ আছে। একটি হচ্ছে যে পরমাত্মা সাজুজ্য, যেমন ব্রহ্ম সাজুজ্য, ব্রহ্ম সাজুজ্যে কি হয়, মনে করে আমি ব্রহ্ম হয়ে গেছি, আমি ভগবান হয়ে গেছি, তাই না? আমি সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। এই ভাব, এই ভাবটা একটা মস্ত বড়, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা জীবকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে প্রক্ষেপ করে, নিক্ষেপ করে, যে আমি ভগবান হয়ে গেছি। এই মনোভাব এলে আর কখনো আনন্দ আস্বাদনের সম্ভাবনা থাকে। তাই আচ্ছা, এদিকে তারপরে আসছে পরমাত্মার দর্শনেও আবার পরমাত্মা সাজুজ্য, ব্রহ্ম সাজুজ্যে আমি ব্রহ্ম হয়ে গেছি, পরমাত্মা সাজুজ্যে আমি পরমাত্মা হয়ে গেছি, আমি সকলের হৃদয়ে বিরাজ করছি। এই পরমাত্মা এমনিতে ইয়েতে বলা হচ্ছে, আমাদের গোস্বামীগণ বলছেন যে পরমাত্মা সাজুজ্যটা ব্রহ্ম সাজুজ্যের থেকেও আরো খারাপ, ব্রহ্ম সাজুজ্যের থেকেও ভয়ঙ্কর। কেন? কেন ব্রহ্ম সাজুজ্যে অন্তত রূপের ইয়েটা নেই, কিন্তু এখানে পরমাত্মা যে রূপের ইয়েটা রয়েছে, তার ফলে যে ব্রহ্ম সাজুজ্য থেকে, যে আমি ঠিক আছে ভগবানের নির্বিশেষ নিরাকার রূপটি দর্শন করছি, এরপরে ভগবান একটা সবিশেষ সকার সাকার রূপ আছে, সেটা দর্শনের সম্ভাবনা থাকে। কিন্তু পরমাত্মা সাজুজ্যতে এই ভগবানের সবিশেষ সাকার রূপ দর্শন করে আমি ভগবান হয়ে গেছি, এই ভাবটি থেকে তখন আর ভগবানের ভক্তির কোন সম্ভাবনা থাকে না। আবার পরমাত্মা দর্শন করেছেন যে ব্যক্তি, যে যোগী, তিনি যদি সদ্গুরুর কৃপা লাভ করেন, গুরুদেব তাহলে কি নির্দেশ দেবেন? এই যে পরমাত্মাকে তুমি দর্শন করছো, তিনি হচ্ছেন পরম আত্মা, তুমি তিনি নও, তুমি পরমাত্মা নও, পরমাত্মা আরেকজন, তোমার থেকে ভিন্ন। সমান বৃক্ষে পুরুষ নিমগ্না, একটি গাছে দুটি পাখি রয়েছে, সেই একটি পাখি হচ্ছে ফল খাচ্ছে, আরেকটা পাখি তার ফল খাওয়া দর্শন করছে। এই দৃষ্টান্তের অর্থটি কি? যে একটি শরীরে দুটি পাখি বা দুটি আত্মা রয়েছে, একটি জীবাত্মা আর একটি পরমাত্মা। জীবাত্মা তার কার্য অনুসারে তার ফল ভোগ করছে, আর পরমাত্মা সাক্ষী রূপে তার সমস্ত কার্যকলাপ দর্শন করছে। তাহলে অতএব এই এই ইয়েটি থাকলে, এই জ্ঞানটি যদি আমরা প্রাপ্ত হই বা পরমাত্মা দর্শন করার পরে এই উপলব্ধিটি যদি আসে, তখন তিনি কি করবেন? তিনি নিজেকে জীবাত্মা রূপে আর অন্তর্যামীকে পরমাত্মা রূপে দর্শন করবেন। এখন জীব, ক্ষুদ্র জীবাত্মা যখন অন্তর্যামী রূপে পরম আত্মাকে দর্শন করছে, তখন তার মনোভাব কিরকম হবে? একজন বিরাট ব্যক্তির কাছে যখন আমরা যাই, তখন আমাদের মনোভাব কিরকম হয়? উদ্ধত থাকে না বিনম্র থাকে? বিনম্র হয়। এই যে বিনীত ভাব, যে তুমি বিশাল, তুমি তুমি অনন্ত অসীম আর আমি ক্ষুদ্র, এই মনোভাব যখন আসবে জীবের পরমাত্মা দর্শনের পরে, তখন তার কি হবে? তখন তিনি তাকে তার কাছে, পরমাত্মার কাছে নিজেকে সমর্পণ করবে। এই যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণই হচ্ছে শরণাগতি, আর এই শরণাগতি হচ্ছে ভক্তির ভিত্তি। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দকুমার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শিয়ধাম সহ অবতরি। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শিয়ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। তাহলে এই যে অত্যন্ত দুর্লভ প্রেম, এটা লাভ করতে হলে কি করতে হবে? প্রথমেই শরণাগত হতে হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে একদিক দিয়ে যদি যোগী, সিদ্ধ যোগী যদি প্রকৃত নির্দেশ প্রাপ্ত হয়ে প্রকৃত পথে যদি থাকে, তাহলে সেই যোগ সিদ্ধির পরে তিনি ভগবানকে দর্শন করে ভগবানের শরণাগত হবেন। এখন এই যে শরণাগতি, শরণাগতির থেকেই ভক্তি শুরু হচ্ছে। তাহলে কিভাবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যোগ সাধনার মাধ্যমে যখন সিদ্ধি লাভ হচ্ছে, তারপরে আসছে ভক্তি। বোঝা যাচ্ছে এই পয়েন্টটা? যে যোগ সিদ্ধি লাভের পরে ভক্তি শুরু হচ্ছে। প্রকৃতপক্ষে সেই যে যে আরোহ পন্থা বা ক্রম উন্নতির যে পন্থা ভক্তি মার্গে, সেই পন্থায় এইটি ছিল স্বাভাবিক প্রগতির ক্রম। যে জ্ঞান, জ্ঞানের পরে যোগ, যোগের পরে ভক্তি আসছে যোগ সিদ্ধির পরে। আচ্ছা, এই তত্ত্বটি আমরা দেখতে পাই ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকটি কি? যোগিনাম অপি সর্বেশাম মদগতে নান্তরাত্মনঃ শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ। সমস্ত যোগীদের মধ্যে যোগিনাম অপি সর্বেশাম মদগতে নান্তরাত্মনঃ, যার অন্তরাত্মা মদগত হয়েছে, অর্থাৎ যে আমার ভক্তি লাভ করেছে। শ্রদ্ধাবান ভজতে যোমাম, শ্রদ্ধা সহকারে যে আমার ভজনা করে, ভজতে যোমাম সমে যুক্ততম মত। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যোগ সিদ্ধির পরে আসছে ভক্তির ক্রম। অতএব ভগবত দর্শন, যে ভগবানের চিন্ময় রূপ, এইভাবে আমরা দর্শন করতে পারি। বা কিন্তু আরেকটা ভাবে দর্শন হতে পারে, সেই দর্শনটি কিরকম? যে কেউ যদি কৃপা করে ভগবত ভক্তিটি আমাদের দান করেন, তাহলে আর ওই জ্ঞান যোগ ইত্যাদির মাধ্যমে আমাদের যেতে হবে না, সরাসরি ভাবে আমরা বস্তুটি পেয়ে যাব। এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায় যে কেউ যদি কোটিপতি হতে চায়, তাহলে কি করতে হবে তাকে? নানা রকম কষ্ট করে সেই কোটি কোটি টাকা উপার্জন করতে হবে। এটা অত্যন্ত কষ্ট সাপেক্ষ। আর কারো বাবা যদি ক্রোড়পতি হয়, তাহলে কি তাকে কষ্ট করে কোটি টাকা রোজগার করতে হয়? না, জন্মসূত্রে সে এটা পেয়ে যায়। এখন ভক্তির পথটি সেরকম, আমরা যদি নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় যদি আমরা ভক্তির পথে আসতে চাই, সেটা অনেক দুরূহ পথ। কিন্তু যার কাছে ভক্তি রয়েছে, তিনি যদি সেই ভক্তিটি দান করেন, তাহলে আমরা অনায়াসে সেই বস্তুটি পেয়ে যেতে পারি। তাই জন্য যদিও একদিক দিয়ে এই ভক্তির পন্থাটি অত্যন্ত গোপন রাখা হয়েছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু কৃপা করে সেই ভক্তির পথটিকে সুগম করে দিলেন, প্রশস্ত করে দিলেন। যে ঘরে ঘরে গিয়ে সকলকে যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। নিত্যানন্দ প্রভু এইভাবে দান করছেন ভক্তি। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই যে ব্যক্তিটি শ্রী চৈতন্য মহাপ্রভু, ইনি কৃষ্ণ প্রেম দান করছেন। এখন এই কৃষ্ণ প্রেম যে দান করছেন, এই কৃষ্ণ প্রেমটি কি বস্তু? কৃষ্ণ প্রেমটি ব্রহ্মারও দুর্লভ, শিবেরও দুর্লভ। তাহলে এই যে বস্তুটি দান করছেন তিনি কে? তিনি নিশ্চয় ব্রহ্মা এবং শিবের ঊর্ধ্বে। ব্রহ্মার কাছে যেই বস্তুটি দুর্লভ তিনি সেটা কি দান করতে পারবেন? নিজে যেটা পান না, অনেক কষ্ট করে যাকে পেতে হয়, সেই বস্তুটি কি তিনি এইভাবে দান করতে পারবেন? পারবেন না। মহাদেব তারও দুর্লভ, শিব ও বিরিঞ্চি নূতনম, শিব হচ্ছেন মহাদেব আর বিরিঞ্চি হচ্ছেন ব্রহ্মা। শিব ব্রহ্মারও, মহাদেব এবং ব্রহ্মারও যে দুর্লভ যে ভক্তি, সেই বস্তুটি তিনি এইভাবে, প্রেম ভক্তিটি তিনি এইভাবে দান করছেন। রূপ গোস্বামী তাই বলছেন যে এই ব্যক্তিটি নিশ্চয়ই কৃষ্ণ স্বয়ং, কেননা কৃষ্ণ ছাড়া এই বস্তুটি কে দান করতে পারবে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিষে নম। অতএব এই ব্যক্তিটি স্বয়ং শ্রী কৃষ্ণই কৃষ্ণ চৈতন্য নামে এসেছেন। অতএব এই যে ভগবত দর্শন, তা কেবল ভক্তির মাধ্যমে সম্ভব, এবং ভক্তির মাধ্যমেও আবার সম্ভব তখনই যখন কারোর কৃপা, আমরা ভক্তের কৃপা লাভের ফলেই সেটি সম্ভব। আবার ভগবত দর্শনও দুরকম, বৈকুণ্ঠে মর্যাদা পুরুষোত্তম রূপে তাকে দর্শন, আবার বৃন্দাবনে তাকে লীলা পুরুষোত্তম রূপে দর্শন। এখন ভক্তির আবার দুটি ক্রম রয়েছে, একটি হচ্ছে বৈধি ভক্তি আর একটি হচ্ছে প্রেম ভক্তি, বৈধি ভক্তি এবং প্রেম ভক্তি। বৈধি ভক্তির মাধ্যমে চরমে যখন সিদ্ধি লাভ হয় বা সাফল্য লাভ হয়, তখন বৈকুণ্ঠে ভগবানকে, ভগবানের সান্নিধ্য লাভ হয় সারূপ্য সামীপ্য শালক্য এবং শাস্তির মাধ্যমে। এই চার প্রকার মুক্তির মাধ্যমে বৈকুণ্ঠে ভগবানের পার্শ্বদত্ত বা ভগবানের সান্নিধ্য লাভ হয়। কিন্তু বৈকুণ্ঠের ঊর্ধ্বে যে গোলোক বৃন্দাবন, সেখানে যে দ্বিভুজ শ্যাম সুন্দর কৃষ্ণচন্দ্রের দর্শন, সেটি কেবল প্রেমের মাধ্যমেই সম্ভব। সেই প্রেম ভক্তি দান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। তাহলে আমরা যদি গোলোক বৃন্দাবনে যদি শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগমন করতে হবে, কেন তিনি সেই কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য তিনি এসেছেন। তার মানে কি বৈধি ভক্তি বাদ দিতে হবে? না, বৈধি ভক্তির মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করতে হবে। সেই বৈধি ভক্তিটি কি? সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। শাস্ত্রবিধি যে এই যে কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার আরাধনা হয় সংকীর্তনের মাধ্যমে, সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। এটি একটি বিশেষ যজ্ঞ। অন্যান্য যজ্ঞ যেটা হয় অগ্নিষ্ঠম বা অগ্নিহোত্র বা এই ধরনের যে সমস্ত যজ্ঞ, সেগুলি যজ্ঞে আগুন জ্বালিয়ে সেই আগুন অগ্নি স্তোমের যজ্ঞের অনুষ্ঠান হয়। কিন্তু এই যে সংকীর্তন যজ্ঞ, এটাতে আগুন জ্বালিয়ে যজ্ঞ করার যজ্ঞ নয়। এটা কিরকম যজ্ঞ? এই যজ্ঞটি যা কিছু আছে তা সবই ভগবানের সম্পদ জেনে, ভগবানের সম্পত্তি জেনে সেগুলি ভগবানের সেবায় নিযুক্ত করে। এবং এই সংকীর্তন যজ্ঞের মাধ্যমেই কেবল বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলায় প্রবেশ করা সম্ভব, অন্য কোন উপায়ে সম্ভব নয়। তো এখন সেইটি হচ্ছে ভগবত ভক্তির বা ভগবত উপলব্ধির চরম কথা। আনুষাঙ্গিক কথাগুলি এই, যেমন বিরাট রূপে ভগবানকে দর্শন, পরমাত্মা রূপে ভগবানকে দর্শন, বিষ্ণু রূপে ভগবানকে দর্শন, নারায়ণ রূপে ভগবানকে দর্শন, বিভিন্ন লীলা অবতার রূপে ভগবানকে দর্শন, চরমে কিরকম ব্রজেন্দ্রনন্দন বাসুদেবকে, দ্বারকাধীশ বাসুদেব রূপে তাকে দর্শন, তারও ঊর্ধ্বে হচ্ছে ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর রূপে ভগবান দর্শন, যিনি হচ্ছেন স্বয়ং ভগবানের স্বরূপ, যিনি তার স্বরূপে গোলোক বৃন্দাবনে বিরাজ করেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়, শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছি বা অবগত হতে পেরেছি। এখন এই যে অপূর্ব একটি সম্পদ শিল প্রভুপাদের কাছ থেকে আমরা পেয়েছি, তার পূর্ণ সদ্ব্যবহার আমাদের করতে হবে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।
তারপরে বৈকুণ্ঠ হচ্ছে নারায়ণ, তারপরে নারায়ণের উপরে চতুর্গৃহ শঙ্কর্ষণ বাসুদেব শঙ্কর্ষণ অনুমতি কুদুম্ন, তারপরে আবার তারপর বাসুদেব শঙ্কর্ষণ অনুমতি কুদুম্ন, তার বলরাম এটা আর আপনি যেটা বললেন এটা এক নজর
কি মনে হচ্ছে কি মনে হচ্ছে? ও বলছে যে ওর ধারণা যে যেমন বৈকুণ্ঠে বিষ্ণুরূপে বিষ্ণুরূপ বৈকুণ্ঠে নারায়ণ রূপে ভগবানের দর্শন হচ্ছে, তারপরে এই নারায়ণের উপরে আছে চতুর্বুহ, চতুর্বুহর উপরে বলরাম। তো এখন আমি যে কথাগুলো বললাম তার সঙ্গে কি মানে এটার মিল আছে না আমি কোনো কিছু একই কথাই বলা হয়েছে? যে আমি সংক্ষেপে বললাম যে নারায়ণের উপরে হচ্ছেন বাসুদেব, বৈকুণ্ঠে বৈকুণ্ঠের উপরি ভাগে দ্বারকায় বাসুদেব রূপে তাকে পড়া, তার চরমে বৃন্দাবনে তিনি শ্রীকৃষ্ণ। এখন এটা কৃষ্ণের স্থিতি কোথায় কোথায় কিভাবে আছে সেটা বর্ণনা, আর তুমি যেটা বলছো কৃষ্ণের বিস্তার কিভাবে হচ্ছে তার বর্ণনা। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার প্রথম বুহ বা প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, সেই বলরাম থেকে আসছে দ্বারকার বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, সেই শঙ্কর্ষণ থেকে প্রকাশ হচ্ছে অনন্তকোটি নারায়ণ, সেই নারায়ণের আবার চতুর্বুহ আছে, তার থেকে যে শঙ্কর্ষণ সেই শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু প্রকাশ হচ্ছে, মহাবিষ্ণু থেকে গর্ভদোক্ষায় বিষ্ণু, গর্ভদোক্ষায় বিষ্ণু থেকে ক্ষীরদোক্ষায়। বৈকুণ্ঠের চরম স্তরে আছে দ্বারকা, দ্বারকা বৈকুণ্ঠেরই অন্তর্গত, দ্বারকার ঊর্ধ্বে মথুরা মণ্ডল, সেই মথুরা মণ্ডলে গোলক। বৈধিভক্তি এখানে যে বৈধিভক্তি সেটি কি বিধি অনুসারে মহাপ্রভুর আরাধনা হচ্ছে, মহাপ্রভুর মহাপ্রভুর কিভাবে আরাধনা হয়, সংকীর্তনের মাধ্যমে, এই সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভুর সেবার ফলে চরমে বৃন্দাবনে প্রবেশের সুযোগ লাভ, সেটি প্রেম ভক্তি লাভ। হ্যাঁ, কোনো না কোনোদিন যাবে, সকলেই যাবে, তবে কে কত নিষ্ঠা সহকারে সেবা করছে তার উপরে নির্ভর করবে, এবং ভগবান যে কাকে কখন কৃপা করবেন সেটা বোঝার উপায় নেই। সেটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করছে, তাই না? গুরুদেবের কৃপার মাধ্যমেই কৃষ্ণের কৃপা লাভ হবে। আর কোন প্রশ্ন আছে কারো? ক্যান ইউ সে ইট লিটল লাউডার? ইয়া, see, when you have the higher information, what's the point in giving them the lower information, right? The example I gave, like when you have already got 1 crore, then why make an endeavor for a few thousand? isn't it? When you got the crore, all these thousand, everything are already included there. So, when one gets to know Krishna, he gets to know everybody. He gets to know everything. Joshmin bigyate sarvam evam bigyatam bhavati. Knowing him, everything becomes known. Joshmin prapte sarvam evam praptam bhavati. Achieving him, everything becomes achieved. That is Krishna. So, just give them Krishna consciousness. There's no need to give them Viratrup consciousness or Antarjami consciousness. Prabhupada made it very clear. Krishna consciousness. And Krishna consciousness means understanding Krishna and becoming absorbed in Krishna. Maharaj, would you like to make some comment? Hare Krishna. What is the difference between the knowledge of Jnani Yogi and knowledge of Bhakta? What is the difference between the knowledge of a Jnani or a Yogi and knowledge of Bhakta? Knowledge means, it is a prashna chilo. Who asked the question? You understand Bengali or? Little bit. So should I answer in English? Yeah? Okay. Now somebody has to translate into Bengali. Yes. You see, knowledge means to understand a substance. Right? To know something is knowledge. Right? Now there are different types of objects, and there are different types of understanding of those objects. Generally they can be classified as the objects in the material nature, material objects. That's one category. Then beyond that is the knowledge of the spiritual object. Now all three, Jnani, Yogi and Bhakta, make their endeavor to know the spiritual object. Their objective is not to know the material nature. But the Jnani makes an endeavor through the material direction. Right? His process is this the absolute? Is it through material objects he is trying to understand the transcendental or beyond material, what is beyond material, the transcendence or spiritual. So he is trying to understand, since he is trying to understand the absolute through the material means, ultimately he comes to a point which is beyond material nature, but not quite spiritual. It is the bodily effulgence of the Lord. So that endeavor ultimately blinds him. He comes to a dead end. Now after this endeavor, he has come to a dead end. When you come to a dead end and you want to go farther, what do you have to do? You have to change your course, right? You have to go the other direction now. So through the external endeavor, he came to the point of this dead end of Brahman realization, right? So now when he takes the opposite course, then what? By going externally we came to the dead end. Now let's go internally. Right? That is the process of yoga. So after Jnana, the yoga begins. Let's go internally. And when one achieves the perfection of yoga, then he sees the super soul in the heart, which I was explaining a little earlier. And when one sees the super soul, and recognizing his identity as a very, very minute spirit soul, he has a natural inclination or natural affinity to surrender himself to the Lord. Right? And that surrender is the beginning of devotion. Recognizing the Lord to be the ultimate absolute, and we are his subordinates, so we surrender unto him. So then, he enters into the realm of bhakti. And when he enters into the realm of bhakti, then who he gets to know? the Supreme Personality of Godhead. So now you can see, through Jnana, one recognizes, one gets to know Brahman. Through Yoga, one gets to know Super Soul. And through Bhakti, one gets to know the Supreme Personality of God. So now you understand what is the difference between these three, the knowledge in these three processes. Hare Krishna. Arkana Kara, yes, Sudipta. Right. Yes. Yeah, so the question is, okay, let me say it in Bengali. Prashna hoche je krite jadhayote vishnu tretayam jajate makho dapore porichar jayam kalau tadhari kirtan. To ye prashnati hoche, Sudipta prashnati hoche je যে এই যে ত্রেতায়াম কৃতেজ ধায়তে বিষ্ণু, যে বিষ্ণু ধ্যানের সঙ্গে এই কলৌ তদ হরি কীর্তন, তার মানে এই হরিনাম সংকীর্তনকে ইকুয়েট করা হচ্ছে, ইকুয়েট করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যে সংকীর্তনের যে ফলটি সেটি ওই বিষ্ণুর ধ্যানের অনেক অনেক ওপরের ব্যাপার, যেটা আমি বললাম. কেন ওই জন্যই কলিযুগের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কলের দোষে নিধে রাজন অস্তিহি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম রচ. এইটি হচ্ছে কলিযুগের একটি বিশেষ গুণ. হ্যাঁ, এই যুগের একটা বিশেষ অ্যাডভান্টেজ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম রচ. তোমার কোন প্রশ্ন আছে? ওকে, আর কোন ওকে, ওম ইজ দ্য ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশন. দ্য সাউন্ড ইন দ্য বিগিন, সি সাউন্ড, উই হ্যাভ মেটেরিয়াল সাউন্ড, উই হ্যাভ স্পিরিচুয়াল সাউন্ড, রাইট? সো ওম ইজ দ্য স্পিরিচুয়াল সাউন্ড ভাইব্রেশন. And that spiritual sound vibration is the is significant to everything that is spiritual. So as one approaches the spiritual reality, accordingly he will perceive the Om. Say for example, Nirvisheshvadi Jnani, impersonalist, will recognize Om as the Brahma Jyoti. A yogi will see the Om as Super Soul. And a devotee will see the Om as Radha Krishna. So it is the transcendental sound vibration. So in that respect, Om and Hare Krishna Mahamantra, there is no difference. The transcendental sound vibration ultimately culminated into this one point, one sound, one syllable, Om. That is in one way of looking at it. Another way of looking at it, all the spiritual realities converging into Hare Krishna Mahamantra. Last question.
কৃষ্ণকে পেয়ে যাবে, সে বৈকুণ্ঠে প্রবেশ করতে হবে নাকি হরে কৃষ্ণ মহামন্ত্র?
দেখো, কনভিন্স করার ব্যাপারটা নির্ভর করছে সে কতটা শুনতে প্রস্তুত, কতটা গ্রহণ করতে প্রস্তুত। সুতরাং তুমি কনভিন্স কিভাবে করতে, তোমার চেষ্টা তুমি করে যাও, তারপরে ওটা ওর উপর নির্ভর, ভগবানের ইচ্ছার উপর নির্ভর করবে। না, ওম করলে হবে না, কলিযুগে ওম নয় বা ইয়ে করা হচ্ছে না, কলিযুগে মহামন্ত্র দেওয়া হচ্ছে, সেটাকে জানতে হবে। ওকে, হরে কৃষ্ণ, অল গ্লোরিস টু শ্রীলা প্রভুপাদ।